हरे राम हरे राम 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 हरे हरे। तो আমি সকালে বর্ণনা করছিলাম কিভাবে রূপ গোস্বামীকে দশাশ্রম ঘাটে রেখে 10 দিন ধরে মহাপ্রভু শিক্ষা দিলেন। পারাপার শূন্য ভক্তি রস সিন্ধু, তোমারে চাখাইতে তার কহি এক বিন্দ। মহাপ্রভু বললেন, হে রূপ গোস্বামী, এই ভক্তি রস হচ্ছে এপার ওপার দেখা যায় না, তার তল খুঁজে পাওয়া যায় না, এরকম এক সমুদ্র, ভক্তির সমুদ্র। আর সব তো বলা যাবে না, তোমাকে টেস্ট করানোর জন্য শুধু এক ড্রপ বলছি, এক বিন্দু বলছি। তাই এক বিন্দু বলতে মহাপ্রভুর 10 দিন সময় লেগেছিল। তাহলে ভক্তি রসের সমুদ্রটা কত বড় এবং কতদিনের সময়ের সাপেক্ষ। শুধু একটু আইডিয়া দেওয়ার জন্য জাস্ট রূপ শিক্ষা বলি। মহাপ্রভু শিক্ষা দিয়েছেন, ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। তার আগে মহাপ্রভু রূপ গোস্বামীকে শিক্ষা দিচ্ছিলেন, এই যে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড আছে, তার ভিতরে 3 প্রকার জীব আছে, জলচর, স্থলচর আর খেচর। টোটাল হচ্ছে 84 লক্ষ জীব, জলচর, স্থলচর, খেচর। তার আগে বললেন জীব হচ্ছে 2 প্রকার, স্থাবর আর জঙ্গম। স্থাবর মানে যারা চলাফেরা করতে পারে না, জঙ্গম মানে যারা চলাফেরা করে। জঙ্গমে আবার 3 ভাগ, 3 প্রকার, জলচর, স্থলচর আর খেচর। তা জলচর এই সব জীব টোটাল হচ্ছে 84 লক্ষ, তার ভিতরে খুব কম সংখ্যক হচ্ছে মানুষ। মানুষ খুব 4 লক্ষ, তার ভিতরে অধিকাংশ মানুষ হচ্ছে পুলিন্দ, খস, বর্বর, সবর। সভ্য মানুষ খুব কম, যারা সভ্য মানুষ তার অধিকাংশ হচ্ছে নাস্তিক, ভগবানকে মানে না। তার ভিতর কম সংখ্যক হচ্ছে আস্তিক, যারা ভগবানকে মানে। নাস্তিক মানে ভগবানকে মানে না, আস্তিক মানে ভগবানকে মানে। তা যারা সভ্য তার বেশিরভাগ লোকই হচ্ছে আস্তিক না নাস্তিক? নাস্তিক। যারা সভ্য অধিকাংশ হচ্ছে নাস্তিক, খুব কম সংখ্যক হচ্ছে আস্তিক। আবার মহাপ্রভু বলছে যারা আবার আস্তিক মানে ভগবানকে মানে, বেশিরভাগ লোক মুখে মানে কাজে মানে না। যারা বলে আমরা আস্তিক ভগবানকে মানি, বেশিরভাগই লোক বলে মুখে মানে কিন্তু কাজে মানে না। যেরকম বলে হ্যাঁ হ্যাঁ আমি ভগবানকে মানি, ভগবান যে গীতায় এই বলেছে করতে, ওইসব পারবো না। তারা আমরা যখন প্রচার করতে যাই কলকাতায় কোনো অফিসে, তারা ডয়ার বের করে, বলে আপনি বলছেন ভক্ত হন, আমরাও ভক্ত, এই দেখুন ভগবান আমাদের ডয়ারে রেখেছি, সকালে এসে ধূপ কাটি দিই আবার ডয়ারে ঢুকিয়ে দিই। তাদের ভগবান হচ্ছে ডয়ারের ভিতর। তাই এরা মুখে মানে কাজে মানে না। গীতার কিছু অংশ মানবে, কিছু অংশ মানবে না। তা সভ্য তারা যারা আস্তিক, বেশিরভাগই নাস্তিক, যারা আস্তিক তারা মুখে মানে কাজে মানে না। যারা কাজে মানে তারা বেশিরভাগই হচ্ছে কর্মকাণ্ডে, বহুত কর্মনিষ্ঠ। এর ভিতরে বেশিরভাগই হচ্ছে কর্মনিষ্ঠ, কোটি কোটি কর্মনিষ্ঠের ভিতর এক জ্ঞানী শ্রেষ্ঠ। যারা আস্তিক ভগবানকে মানে, কাজে মানে, তার বেশিরভাগই হচ্ছে কর্মনিষ্ঠ, কর্ম করবে, কিছু করবে, ফল চায়। দেবতাকে পুজো করব, দেবতা যদি আমার পুজো করে আমি তার পুজো করব, মানে আমি পুজো করব কিছু পাব। ধর্মচারীর মধ্যে বহুত কর্মনিষ্ঠ, কোটি কর্মনিষ্ঠের ভিতর এক জ্ঞানী শ্রেষ্ঠ, কোটি জ্ঞানীর ভিতর একজন মুক্ত, কোটি মুক্তের ভিতরে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত। বুঝতে পেরেছেন কি? ম্যাগনিফাই গ্লাস দিয়ে দেখতে হবে ভক্ত কোথায়। ধর্মচারীর মধ্যে বহুত কর্মনিষ্ঠ, যারা ধর্ম করে বেশিরভাগ কর্মনিষ্ঠ, কোটি কর্মনিষ্ঠের ভিতর এক জ্ঞানী শ্রেষ্ঠ, যারা জ্ঞানী। কোটি জ্ঞানীর ভিতরে একজন মুক্ত, যারা জ্ঞান অনুশীলন করে কোটি কোটি জ্ঞানের ভিতরে একজন মুক্ত, আর কোটি মুক্তের ভিতরে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত। কোটি জন মুক্তের ভিতরে দুর্লভ এক কৃষ্ণ ভক্ত। কেন দুর্লভ? কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত, ভুক্তি মুক্তি সিদ্ধিকামী সকলই অশান্ত। যারা ভোগ করতে চায়, মুক্তি লাভ করতে চায়, সিদ্ধি লাভ করতে চায়, সবাই অশান্ত। কৃষ্ণ ভক্ত শান্ত কেন? নিষ্কাম। ন ধনং ন জনং ন সুন্দরী কবিতাং বা জগদীশ কাময়, নিষ্কাম, অতএব শান্ত। তাহলে কৃষ্ণ ভক্ত কত রেয়ার এটা জানা গেল। কৃষ্ণ ভক্তিটা কি করে আসবে সেটা মহাপ্রভু রূপ গোস্বামীকে শিক্ষা দিচ্ছেন। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি লতা বীজ। এ ব্রহ্মাণ্ড ভ্রমণ করতে কখনো পুণ্য কর্ম করে স্বর্গে, পাপ কর্ম করে নরকে, কবু স্বর্গে উঠায় কবু নরকে ডুবায়, দণ্ড জনে রাজা যেন নদীতে চুবায়। এরকম কবু স্বর্গে কবু নরকে এরকম ভ্রমণ করতে করতে কখনো যদি বিশেষ ভাগ্যের উদয় হয়, সাধু সঙ্গ লাভ হয়, গুরুদেবের কৃপা হয়, আর গুরুদেবের কাছ থেকে ভক্তিলতার বীজ পাওয়া যায়। ভক্তিলতা না কিন্তু, ভক্তিলতার বীজ। বীজ আর লতা আলাদা। বীজ দোকানে কিছু লাউয়ের কুমড়ার বীজ পাবেন, কিন্তু কুমড়া সেখানে নাই, তা বীজ পেলে কি লাউ পাওয়া হয়ে গেল? না, বীজ থেকে লাউটাকে তৈরি করতে হবে, তার জন্য প্রসেস। তা দীক্ষা মানে বীজটা পাওয়া, আর বীজ থেকে লতাটা তৈরি করা সেটা নিজের দায়িত্ব। কি করতে হবে? বীজ পেলাম গুরুদেবের কৃপায়। ব্রহ্মাণ্ড ভ্রমিতে কোন ভাগ্যবান জীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তিলতা বীজ। বীজ পাওয়া গেল, বীজ পেয়ে কি করতে হবে? নিজেকে মালি হতে হবে, সেই বীজটাকে রোপণ করতে হবে। মালি হয়ে সেই বীজ করে আরোপণ, শ্রবণ কীর্তন জলে করয়ে সেচন। নিজেকে মালি হতে হবে, আর গুরুদেব যে বীজটা দিয়েছেন সেই বীজটা রোপণ করতে হবে। কোথায়? হৃদয় রূপ ক্ষেত্রে। শুধু রোপণ করলে হবে না, শুকনো জায়গায় বীজ ফেলবেন, জল না দিলে দুই দিন পরে বীজ শুকিয়ে মরে যাবে, ওইখানে নষ্ট হয়ে যাবে। তাহলে যাবে কি না? বীজ দিতে হবে, তারপরে জল দিতে হবে। জল কি? শ্রবণ কীর্তন। এই জল, টিউবওয়েলের জল না, সমুদ্রের জল না, শ্রবণ কীর্তন জল দিতে হবে। আর জল দিলে লতাটা বাড়বে, জল দেওয়ার সঙ্গে লতা বাড়ে, আর লতার আশেপাশে কিছু আগাছাও বাড়ে। বাড়ে কি না? না, শুধু লতা বাড়ে। যারা চাষি আছে, ধানের বীজ বপন করেন, শ্যামা গাছ তো লাগান না, কিন্তু শ্যামা গাছ কোথা থেকে তৈরি হয়ে শুরু হয়ে যায়, হয় কি না? আর আমি যদি বলবো বাবা ঠিক আছে, কাউকে আমি অনাদর করব না, ধান গাছও থাকুক শ্যামা গাছও থাকুক, দুটোতেই জল দিই, তাহলে কি হবে? এমন একদিন হবে শ্যামা গাছের এমন জোর, সে সব ধান গাছগুলোকে মেরে দেবে। শুধু মাঠে দেখা যাবে শুধু শ্যামা গাছ, আগাছাই দেখা যাবে। তা আমরা জল, শ্রবণ কীর্তন জল দিই, আর ভিতরে ভক্তিলতা বাড়ে, তার সঙ্গে আগাছাও কিছু বাড়ে। শেখ জল পাইয়া উপ শাখা বাড়ি যায়, স্তব্ধ হইয়া মূল শাখা বাড়িতে না পায়। এই জল দিলে লতার রঙে জল লাগলো, আগাছাও বাড়লো, কিন্তু আগাছা যদি উপে না ফেলা হয় আগাছা বাড়লো আর মূল লতাটাকে মেরে দেবে। আসলে জল সেচন করলে লতাটা বাড়বে, ব্রহ্মাণ্ড ভেদ করে যাবে বৈকুণ্ঠে, তদুপরি যাবে গোলক বৃন্দাবন, কৃষ্ণ পাদ কল্প বৃক্ষে করে আরোহণ, কৃষ্ণের পাদ পদ্ম কল্প বৃক্ষে সেই লতাটা যাবে, আর মালি এখানে জল দেবে, আর সেই লতা থেকে প্রেম ফল হবে, মালি আস্বাদন করবে। এই হচ্ছে পঞ্চম পুরুষার্থ কৃষ্ণ প্রেম। কিন্তু সুপ্ত ভালো, চলে গেল গোলক বৃন্দাবনে গেলে তো ভালো, কিন্তু যাওয়ার রাস্তায় মুশকিল আছে, অনেক আগাছা। আগাছা কি করে লতাটাকে বাড়তে দেয় না। কি সে আগাছা? ভুক্তি মুক্তি অসংখ্য তার লেখা, ভোগ করার প্রবণতা, আমি সাধু হব ভোগ করব, মুক্তি লাভের ইচ্ছা, এ মুক্তি ভুক্তি এসব আগাছা। আর কি আগাছা? নিষিদ্ধাচার কুটিনাটি জীব হিংসন, লাভ পূজা প্রতিষ্ঠা যত উপশাখাগণ, শেখ জল পাইয়া উপশাখা বাড়ি যায়, স্তব্ধ হইয়া মূল শাখা বাড়িতে না পায়। জল দিলে আগাছা বাড়লো, আর আগাছার জন্য লতাটা মরে গেল, ভক্তি লতা শেষ। অতএব উপশাখার করায় ছেদন, তাই মালি যে হবে, যে ভক্তি লতাটাকে গোলক বৃন্দাবনে পৌঁছাতে চায়, তাহলে তাকে যত্ন করে কি করতে হবে? আগাছা ছেদন করতে হবে। অতএব আগাছার করয়ে ছেদন, তবে মূল শাখা বাড়ি যায় বৃন্দাবন। আগাছা, আগাছাগুলো কি? নিষিদ্ধাচার, শাস্ত্রে যা নিষেধ করা হয়েছে, চারটে পাপ কর্ম করা, এখানে তো কেউ নেই একটু খেয়ে নি, বিড়ি ফুক দিয়ে দি, বা হোটেলে অন্য জায়গায় খেয়ে নি, এরকম লুকিয়ে লুকিয়ে কেউ যদি অনাচার করে ভক্তি নষ্ট হয়ে যাবে, যাবে কি না? নিষিদ্ধাচার, কুটিনাটি, কুটিনাটি মানে কি? কৌটিল্যপূর্ণ ব্যবহার, কপটতা, শঠতা, মানে ভিতরে একটা ভাব বাইরে আর একটা ভাব। অনেকে দেখবেন বাইরে খুব ভক্তির ভাব দেখাবে, কিন্তু ভিতরে ভক্তি ঠনঠন কিছুই নেই, কিন্তু লোক দেখানো, একে বলা হয় কপটতা। মানে লোককে ঠকানোর জন্য বাইরে ভক্তির ভাব, কিন্তু ভিতরে খুব খারাপ অবস্থা। মহাপ্রভু বলছে, লোক দেখানো গোড়া ভজা, তিলক মাত্র ধরি, ভিতরেতে অত্যাচার গোড়া ধরে চুরি। কেউ না ধরলেও গৌরাঙ্গ মহাপ্রভু চুরিটাকে ঠিক ধরে ফেলবে। মানুষের কাছ থেকে লুকানো যায়, কাউকে চিটিং করা যায়, কিন্তু ভগবানের কাছে তো চিটিং করা যায় না। মনের কথা জানে গোড়া, কেমনে ফাঁকি দিবে, মনের কথা গোড়া জানে। তা সেই জন্য এ হচ্ছে কি? কপটতা। ভক্তিবিনোদ ঠাকুর গাইছেন, কপটতা হইলে দূর প্রবেশে প্রেমের পুর, জীবের হৃদয় ধন্য করে, অতএব বহু যত্নে আনিবারে প্রেমরত্নে, কাপট্য রাখো অতি দূর। এই কপটতা দূরে রাখতে হবে। বৈষ্ণব যে হবে সে কেমন হবে? শিশুর মতন সরল। ভক্তি সিদ্ধান্ত ঠাকুর বলেছেন, বৈষ্ণবতার আর এক নাম হচ্ছে সরলতা। যে যত সরল সে তত ভালো বৈষ্ণব। শিশুকে আপনি যা জিজ্ঞাস করবেন অকপটে সব বলে দেবে, সরল ভাবে সব বলে দেয়, সরলতা আছে। সেজন্য বৈষ্ণব যে হবে তার ভিতর আর বাইরে একই হবে। অন্তর বাহির সম ব্যবহার অমানি মানদ হব, কৃষ্ণ কীর্তনে শ্রীকৃষ্ণ স্মরণে সতত মজিয়ার হব। কবে আমার সেই দিন হবে? যেদিন ভিতর আর বাইরে আমার এক হবে। তা বৈষ্ণব হতে গেলে
ভিতর বাইরে এক করা দরকার সরল। সে কেউ যদি সরল না হয় তাকে বলা হয় কপট, আর সেটা হচ্ছে আগাছা যা ভক্তিলতাটাকে মেরে দেয়। নিষিদ্ধাচার আগাছা ভক্তিলতাকে মারে, কুটিনাটি কপটতা আগাছা ভক্তিলতাকে মারে, আর কি নিষিদ্ধাচার কুটিনাটি জীব হিংসন, জীবকে হিংসা করা। আচার্যরা সিদ্ধান্ত করেছেন বৈষ্ণবদের জন্য জীব হিংসা মানে যদি প্রচার না করে সেটাই হচ্ছে জীব হিংসা। জীব হরিভজন না করে কষ্ট পাচ্ছে, আর আমি হরিনাম করে তো আনন্দে আছি, আছি কি না? আমরা কেউ হরিনাম করে কষ্টে আছি না আনন্দে আছি? আগের থেকে আনন্দে আছি, পুরো আনন্দে নেই, যখন আরো অগ্রসর হবো আনন্দটা আরো বাড়বে, তা আগে যে অবস্থায় ছিলাম তার থেকে অনেক আনন্দে আছি, তাই কি না? তা আমি যদি আনন্দে থাকি আর আমার পাশের লোক হরি ভজন করছে না, সে আনন্দে আছে কষ্টে আছে? আর আমি যদি বলি মরুগ্য যাক আমি তো ভালো আছি, এ হচ্ছে জীব হিংসা, জীবকে হিংসা করা। তাই আমি যদি জীব হিংসুক না হই তাহলে কি করতে হবে আমাকে? আমাকে হরিনামের পসরা নিয়ে লোকের দ্বারে যেতে হবে, কিনুন হরিনাম, এনেছি ঔষধি মায়া নাসিবার লাগি, হরিনাম মহামন্ত্র লহ তুবি বা। ওকে যাবি রে ভাই আই ছুটে নিতার নাম হাটে, সবাইকে যে যে ডাকতে হবে, চলো চলো বাবা নাম হাটে চলো, তোমার এই টাকা পয়সা ধন দৌলত বিদ্যা বুদ্ধি তোমাকে রক্ষা করতে পারবে না, কষ্টের হাত থেকে রেহাই পাবে না, যদি রেহাই পেতে চাও চলো আমার সঙ্গে নামের হাটে যাই, হরি নামের হাটে যাই। এ হচ্ছে জীবের দয়া। তা জীবকে যদি দয়া না করবো তাহলে জীবের প্রতি হিংসা করা হবে, হিংসা করলে আগাছা ভক্তি নষ্ট করবে। নিষিদ্ধাচার কুটিনাটি জীব হিংসন, আর লাভ ভক্তি যা লাভ করব, কিছু জোগাড় যন্ত করব, লাভের ইচ্ছা, পূজা হরিভজন করছি আমাকে সবাই সম্মান করুক পূজা করুক, বলবো ও কত ভালো ভক্ত, প্রশংসা করলে বুকটা তখন ফুলে যায়, হ্যাঁ কি ভালো। এ হচ্ছে পূজা পাওয়ার ইচ্ছা, সূক্ষ্ম কামনা, প্রতিষ্ঠা সম্মান পাওয়ার, বড় পদ পাওয়ার ইচ্ছা, প্রতিষ্ঠা। আমরা আগে বলছিলাম প্রতিষ্ঠার ভয়ে পুরী গেল পালাইয়া, মাধবেন্দ্র পুরীপাদ প্রতিষ্ঠা হবে লোকেরা সকালে আমাকে সম্মান করবে ওই ভয়ে রাতারাতি পালালেন, আর আমরা রাতারাতি দৌড়িয়ে যাই যেখানে প্রতিষ্ঠা পাবো সেখানে, এ হচ্ছে উল্টো। এসব আগাছা, এই আগাছা ছেদন করতে হবে তাহলে মূল শাখা বেড়ে বৃন্দাবনে যাবে। তার আগে আর একটা বিপদ আছে, ভক্তি লতা তো বাড়ে যদি বেড়া না দেয়া হবে, গরু বাছর হাতি ঢুকে যাবে, সেজন্য ভক্তি লতাটাকে সুরক্ষিত রাখতে গেলে সবসময় বেড়া দিয়ে রাখতে, বেড়া মানে সাধু সঙ্গ বেড়া, সাধুর কাছ থেকে ছিটকে গেলাম মানে কপালে দুঃখ আছে। আর যদি কোনো কারণে একটা হাতি ঢুকে যায় তাহলে পুরো লতাটাকে উপড়ে ফেলে দেবে, কোনোদিন আর বাঁচার সম্ভাবনা নেই। তাই ভক্তি জগতে সব থেকে ডেঞ্জারেস হচ্ছে বৈষ্ণব অপরাধ, আর তাকে হাতি মাতা অপরাধ কর বলা হয়েছে। ভক্তি জগতে মত্ত হাতির সঙ্গে তুলনা করা হয়েছে, ভক্তি লতাটাকে একেবারে উপড়ে ফেলে দেয়। কি করলে? যদি বৈষ্ণব অপরাধ করে, যদি বৈষ্ণব অপরাধ ওটে হাতি মাতা, সিন দিয়ে যাই কিংবা সুখী যায় পাতা। যদি জীবনে কখনো বৈষ্ণব অপরাধ হয়ে গেল ভক্তিলতা শেষ। এই জন্য সাধু সঙ্গ বেড়া দিয়ে রাখতে হবে, হাতি ঢুকবে না, বৈষ্ণব অপরাধ হবে না, সবসময় সাধু সঙ্গে শ্রবণ কীর্তনে থাকতে হবে। যদি শ্রবণ কীর্তন কম হয়ে গেল তখন মুখে বকর বকর শুরু হয়ে যাবে, কারো নিন্দা করব অথবা নিজের প্রশংসা করব, কিছু না কিছু বলবো। দেখবেন সারাদিন চিন্তা করবেন যা যা কথা বলেছেন বেশিরভাগ কথা হয়েছে কারণ সমালোচনা করা অথবা নিজের প্রশংসা করা, তাই কি না? সেই জন্য শ্রবণ কীর্তনে থাকলে সেই সুযোগ থাকবে। একজন মহারাজ বলছিলেন সব থেকে ভালো টাইম কোনটা, সব থেকে ভালো সময় হচ্ছে যে সময়টুকু আমরা হরি কথা শুনি। দেখুন আপনারা সবাই হরি কথা শুনছেন, কেউ কথা বলার সুযোগ হচ্ছে, কারো নিন্দা করার সুযোগ হচ্ছে, নিজে প্রশংসা করার সুযোগ হচ্ছে না, হাঁটা চলা করছেন না, মানে কোনো পায়ের নিচে কোনো পোকামাকড় মরছে না, যতটুকু সময় হরি কথা পুরোটাই শুধু কান দিয়ে কানে ভগবানের কথা প্রবেশ করছে, পুরোটাই ফিল আপ হচ্ছে, কোনো কিছু মাইনাস যাচ্ছে না। কিন্তু এখান থেকে বাইরে বের হবেন, রাস্তায় হাঁটলে তো একটা পোকা মরবেই মরবে, তাই কি না? কিছু হবে তো সেই জন্য যতটা সময় আমরা হরি কথায় অতিবাহিত করব ততটা সময় আমাদের জন্য ভালো। গুজ্জটিকা দিন নহে তো কুদিন, হরি কথা বিহীন সেদিন দুর্দিন। যেদিন ঝড় ঝঞ্ঝা হয়েছে ভূমিকম্প হয়েছে সেই দিন দুর্দিন নয়, যেদিন জীবনে হরি কথা হয়নি সেই দিন হচ্ছে দুর্দিন। তাই মহাপ্রভু রূপ গোস্বামীকে শিক্ষা দিলেন বৈষ্ণব অপরাধ থেকে নিজেকে দূরে রাখতে হবে, খুব ডেঞ্জারেস, আর সাধু সঙ্গরূপ বেড়া দিতে হবে, আর আগাছাগুলোকে চিনতে পেরে তাকে উপড়ে ফেলে দিতে হবে। যে চাষি, ভালো চাষি, সে আগাছাগুলোকে চেনে, যে ভালো চাষি নয় ধান গাছ আর শ্যামা গাছ মনে করে একই। আপনারা যারা চাষবাস করবেন না ধান গাছ শ্যামা গাছ আলাদা বুঝতে পারবেন না, কিন্তু যারা চাষি তারা বুঝতে পারে কি একটা আলাদা একটা মালার মতন থাকে, যারা চাষি তারা ঠিক আপনাকে বলে দিতে পারবে। তা সেই জন্য দরকার যারা ভালো ভক্ত, ভালো চাষি মানে ভালো আগাছা জানে, ভালো ভক্ত মানে তারাও এই ভক্তি জগতের আগাছাগুলোকে ভালো করে জানবে চিনবে আর যত্ন করে উঠিয়ে ফেলে দেবে। এভাবে মহাপ্রভু রূপ গোস্বামীকে শিক্ষা দিলেন রূপশিক্ষা দশাশ্বমেধ ঘাটে। তারপরে মহাপ্রভু রূপ গোস্বামীকে বললেন তুমি এখান থেকে বৃন্দাবনে যাও, বৃন্দাবনে লুপ্ত তীর্থ উদ্ধার করো, ভক্তি গ্রন্থ প্রচার করো। রূপ গোস্বামী এলাহাবাদ ত্রিবেণী সঙ্গম থেকে বৃন্দাবনে চলে গেলেন। মহাপ্রভু কাশীতে সনাতন গোস্বামীকে দু মাস ধরে শিক্ষা দিলেন, তারপরে সনাতন গোস্বামীকে বললেন তুমি এখান থেকে বৃন্দাবনে চলে যাও। বৃন্দাবনে চলে গেলেন, দুই ভাই বৃন্দাবনে থাকলেন। মহাপ্রভু বৃন্দাবন দর্শন করে ঘুরে ফিরে বেনারস হয়ে আবার তিনি পুরীধামে ফিরে আসলেন। মহাপ্রভু যখন পুরীধামে ফিরে এসেছেন সনাতন গোস্বামী ভাবলেন যে আমি মহাপ্রভুর সঙ্গে দর্শন করার জন্য আবার পুরী যাব। মহাপ্রভু যে রাস্তা দিয়ে ঝাড়িখণ্ডের বনপথ দিয়ে তিনি বৃন্দাবনে গিয়েছিলেন, সনাতন গোস্বামীর ইচ্ছা হলো আমি পুরীতে আসব, মহাপ্রভুর কাছে আসব, কিন্তু মহাপ্রভু যে পথে বৃন্দাবনে গিয়েছিলেন আমি ওই পথ দিয়ে দিয়ে পুরীতে আবার ফিরে আসব। আর সনাতন গোস্বামী সেই ঝাড়িখণ্ডের বনপথে আসলেন, আসার পথে বিভিন্ন জায়গায় স্নান করেছেন, বিভিন্ন কুণ্ডের জল পান করেছেন, তার ফলে গায়ে ওনার কণ্ডুরসা হয়ে গেল, সারা গায়ে ঘা পাশরা কণ্ডুরসা, রক্ত পুঁজ এরকম মানে রস বের হচ্ছে, খুব আসলে বিভিন্ন জায়গার জল খেয়েছেন, বিভিন্ন জায়গার জলে স্নান করেছেন, ঠিক মতন খাওয়া দাওয়া নেই, রাস্তাঘাটে ঘুমিয়েছেন, এই জন্য শরীরে এরকম কন্ডুর অসা হয়ে গেল। সনাতন গোস্বামী ভাবলেন মনের ভিতর আক্ষেপ, এমনি হচ্ছে আমি নিচু কুলে জন্মগ্রহণ করেছি, আবার সেই গো ব্রাহ্মণ অহিতকারী যা জবন তাদের সঙ্গে থেকে আমি তো আরো পতিত হয়েছি, কিন্তু আবার মহাপ্রভুর কৃপায় যদি আসলাম, কিন্তু আবার এই কণ্ডুরসা হয়েছে, এই দেহ এই রকম জঘন্য দেহ আর রেখে লাভ নেই, এই দেহ আমি ত্যাগ করব। এটা চিন্তা করে তিনি পুরী রওনা দিলেন, পুরীতে আসছেন আর ভাবলেন পুরী যে রথযাত্রা হবে, রথের নিচে চাকার নিচে আমি নিজেকে সমর্পণ করে দিয়ে আত্মহত্যা করব। এই মনে করে তিনি আসলেন, এসে তিনি হরিদাস ঠাকুরের কুটিরে আসলেন, হরিদাস ঠাকুরকে প্রণাম করলেন আর জিজ্ঞাসা করলেন মহাপ্রভু কোথায়? বলছেন উনি গম্ভীরায় আছেন, উনি কখন আসবেন? বলছে এই যে কোনো সময় এখনই এসে যেতে পারেন। তাই বলতে বলতে মহাপ্রভু অলরেডি ঢুকে গেছেন, মহাপ্রভু ঢুকেছেন আর মহাপ্রভুকে সনাতন গোস্বামী প্রণাম করেছেন। মহাপ্রভু সনাতনকে দেখে আলিঙ্গন করতে চাইলেন আর সনাতন দূরে পালিয়ে গেল। বলছে না 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 প্রভু, আমার গায়ে কুণ্ডুরসা, আপনার সুন্দর দিব্য শরীরে আমার এই রক্ত পুঁজ লেগে যাবে, এ আপনি আমাকে স্পর্শ করবেন না। সনাতন গোস্বামী দূরে পালিয়ে গেলেন, মনের ভিতর আক্ষেপ, যা মহাপ্রভু আমাকে স্পর্শ করবে একটু খুব অন্যায়, এ হবে না, কবে রথযাত্রা আসবে, আমি সেই চাকার নিচে দেহ ত্যাগ করব। একদিন মহাপ্রভু আই টোটা টোটা গোপীনাথ যেখানে আছে এই দিকে কোনো এক ভক্তের বাড়িতে প্রসাদ পাওয়ার ব্যবস্থা করলেন এবং সনাতন গোস্বামীকেও নিমন্ত্রণ করলেন, কিন্তু সনাতন গোস্বামী ভাবলেন আমি মহাপ্রভুর ওখানে যাব, দুটো রাস্তা আছে, এক রাস্তায় এখন তো সব বিল্ডিং হোটেল ভর্তি, তখন এই দিক দিয়ে পুরো সমুদ্রের বালুকণা ভর্তি ছিল, উনি এই দিকটা ভাবলেন এই দিক দিক দিয়ে ফাঁকা সমুদ্রের পাড়ে 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 আমি আই টুটায় যাব, এই একটা রাস্তা ছিল। আর একটা রাস্তা ছিল জগন্নাথ মন্দিরের পাশ দিয়ে দিয়ে টোটা গোপীনাথ যেখানে আই টোটা ওখানে যাওয়া যায়, আর ওই রাস্তাটা খুব ভালো ছিল, ওই রাস্তায় সুন্দর গাছ ছিল, ছায়া ছিল, চৈত্র মাসের প্রখর রৌদ্রে বালুকণা তখন ফুটছে, কিন্তু সনাতন গোস্বামী ওই রাস্তা দিয়ে গেলেন না। কেন গেলেন না? ওই মন্দিরের জগন্নাথ মন্দিরের সামনে দিয়ে যদি আমি যাব, তাহলে আমার এই খারাপ শরীরের সঙ্গে যদি জগন্নাথের পূজারীদের শরীর স্পর্শ হয়ে যায়, তারা ওই রাস্তা দিয়ে যাতায়াত করছে, যদি কোনো কারণে আমার শরীরের সঙ্গে তাদের স্পর্শ হয়, তাহলে মহা অকল্যাণ হবে, এটা ঠিক হবে না, আমার এই তুচ্ছ শরীর কত দৈন্যতা দেখুন। বাংলার নবাব যিনি হুসেন শাহ তারই প্রধানমন্ত্রী ছিলেন এই সনাতন গোস্বামী, যিনি বাংলাতে সংস্কৃততে তো বিরাট দক্ষতা ছিল, এমনকি আরবি ফার্সি ভাষাতেও ওনার দক্ষতা ছিল, এত উন্নত দক্ষতা, এত উন্নত ব্যক্তি, কিন্তু তার এত দৈন্য, গায়ে কণ্ডুরসা হয়েছে, পাণ্ডাদের কাছে যাবে না, পাণ্ডাদের গায়ে যদি স্পর্শ হয়, সেই জন্য কি কষ্ট করে এই ফুটন্ত বালুকণার উপর দিয়ে 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 মহাপ্রভুর সেই কাছে গেলেন। মহাপ্রভু দেখছে পায়ে ফোসকা পড়ে গেছে, বড় বড় ফোসকা, বলছে কি হলো সনাতন, তোমার পায়ে ফোসকা পড়েছে কেন, তুই কোন দিক দিয়ে এসেছ? না প্রভু, আমি এই সমুদ্রের পাড়ে পাড়ে এসেছি। আরে তুমি কেন এই দিক দিয়ে আসলে না, না প্রভু ওই দিক দিয়ে আসলে পাণ্ডাদের যদি স্পর্শ হয়ে যায় সেই জন্য বলছে কি বলছো তুমি, এত কষ্ট। এইভাবে সনাতন গোস্বামীর ভিতরে এত দৈন্য, তিনি এই কষ্ট করে এই দিক দিয়ে গেলেন, সেখানেও মহাপ্রভু তাকে আলিঙ্গন করতে যাচ্ছে আর সনাতন গোস্বামী দূরে পালিয়ে যাচ্ছেন। সনাতন গোস্বামী কি করেছেন, এই জগদানন্দ পণ্ডিত ওনার কাছে এসে সাজেশন নিচ্ছেন, কি করি বলুন তো, মহাপ্রভু বারবার আমাকে আলিঙ্গন করতে যাচ্ছে, আমাকে স্পর্শ করছেন কখনো কখনো, মহাপ্রভুর এই দিব্য শরীর কত শুদ্ধ দেহ আর আমার কত অপবিত্র, আর তার উপরে আবার কণ্ডুরসা হয়ে গেছে, আমি কি করি বলুন তো, আপনি একটা সাজেশন দিন তো। তখন জগদানন্দ বলছেন, মহাপ্রভু তো অলরেডি আপনাদের ফ্যামিলিকে জায়গা দিয়েছেন বৃন্দাবনে, রূপ গোস্বামীকেও যেতে বলেছেন, সনাতন গোস্বামী সবাইকে বৃন্দাবন, অলরেডি তো আপনার জায়গা নিরূপণ করে দিয়ে রেখেছেন, তা আপনি এখানে বসে আছেন কেন, আপনি তাড়াতাড়ি বৃন্দাবনে চলে যান, তাহলে মহাপ্রভু আর আপনাকে স্পর্শ করতে পারবে না, আলিঙ্গন করতে পারবে না। সনাতন গোস্বামী বললেন, ঠিক কথা বলেছেন, আমি তাড়াতাড়ি বৃন্দাবনে যাব। ঠিক দু একদিনের ভিতরই মহাপ্রভু আবার সনাতন গোস্বামী যে সিদ্ধ বকুলে থাকতেন সেখানে এসেছেন, সনাতন গোস্বামী প্রণাম করলে আবার মহাপ্রভু আলিঙ্গন করতে গেছেন, না 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 প্রভু আমাকে আলিঙ্গন করবেন না, স্পর্শ করবেন না। সনাতন গোস্বামী বলছেন, প্রভু আপনি বারবার এই বলছি করছেন, সেই জগদানন্দ ঠিক বলেছে, আমাকে সুন্দর সাজেশন দিয়েছে, আমাকে তাড়াতাড়ি বৃন্দাবনে যেতে বলেছেন, বলছে আমি কেন এখানে আছি, আমাদের অলরেডি প্রদত্ত জায়গা বৃন্দাবন, তাই আমি এখানে থাকলে আপনি বারবার আমাকে আলিঙ্গন করতে আসছেন, আমি তাড়াতাড়ি আমি বৃন্দাবনে চলে যাব। মহাপ্রভু রেগে গেলেন, বলছে আরে দুই দিনের জগা, সে তোমাকে উপদেশ দিচ্ছে, সে কি জানে, সে তোমাকে উপদেশ দিচ্ছে বৃন্দাবনে চলে যেতে, ওই বেটা জগা, ও দুই দিনের জগা, ও কি জানে যে তোমাকে উপদেশ দিচ্ছে, তোমাকে চেনে না। তাই বলে মহাপ্রভু বলছেন, আরে সনাতন তুমি প্রতিজ্ঞা করেছো মনে মনে, এটা কি আমি জানি না, তুমি ভেবেছো রথযাত্রা আসবে, রথের চাকায় তুমি দেহটাকে দেবে, আরে তুমি তো দেহটাকে আমাকে দিয়ে দিয়েছো, তুমি পরের সম্পত্তিতে তোমার এত অধিকার কি করে, তোমার যে দেহটা সেটা তো আমার সম্পত্তি, ওই দেহটা আমি কি কাজে লাগাবো, কোন সেবায় লাগাবো, সে আমার দায়িত্ব, একবার যেটা দিয়ে দিয়েছো তাতে অত তোমার অধিকার কেন। এইসব বলে টলে মহাপ্রভু সনাতনকে জোর করে ধরে বিরাট করে খুব করে আলিঙ্গন করেছে, আলিঙ্গন করে যখন ছেড়ে দিয়েছে সনাতনের কণ্ঠরসা ভালো হয়ে গেছে, মহাপ্রভু কৃপা করে পুরো। সনাতন গোস্বামী যখন এসেছিলেন জিজ্ঞাসা করছেন, রূপ এসেছে, বলছে না না। তখন আসলে রূপ গোস্বামী তিনি বৃন্দাবন থেকে ফিরছিলেন অনুপমকে নিয়ে, ফিরতে রাস্তায় অনুপম দেহ ত্যাগ করেছেন, তখন অনুপম তার কিছু শ্রাদ্ধ কার্য করার জন্য রূপ গোস্বামী বাংলায় গিয়েছিলেন, সে কাজ টাজ করে তিনি তাড়াতাড়ি প্রথমে ভাবলেন যে শিবানন্দ সেনের সঙ্গে একসঙ্গে আমি পুরীতে যাব, সব ভক্তরা যাবে, তারপরে দেখলেন না দেরি হবে, আমি আগে আগে যাই, তাড়াতাড়ি রূপ গোস্বামী বাংলা থেকে পুরীর উদ্দেশ্যে আসলেন। আর উনি অলরেডি একটা মহাপ্রভু বলেছেন লুপ্ত তীর্থ উদ্ধার করতে, ভক্তি গ্রন্থ প্রণয়ন করতে, রূপ গোস্বামী মনে মনে প্ল্যান করেছেন তিনি একটা গ্রন্থ লিখবেন কৃষ্ণের লীলা, বৃন্দাবন লীলা আর দ্বারকা লীলা লিখবেন। আস্তে আস্তে বাংলা থেকে যখন উড়িষ্যায় এসেছেন, উড়িষ্যায় একটা জায়গা আছে, তার নাম হচ্ছে সত্যভামাপুর। সেই জায়গায় রূপ গোস্বামী রাত্রে শয়ন করলেন। রাত্রে সত্যভামা রূপ গোস্বামীকে স্বপ্নে দেখা দিলেন। দেখা দিয়ে সত্যভামা বলছেন, হে রূপ, তুমি কৃষ্ণ লীলা লিখছ, কিন্তু তুমি এই বৃন্দাবন লীলা আর দ্বারকা লীলা তুমি আলাদা করে লেখো, একসঙ্গে লিখো না, একসঙ্গে তুমি একসঙ্গে করো না, তুমি আলাদা করে লেখো। তখন উনি ভাবলেন, হ্যাঁ এটা ঠিক, দ্বারকা কৃষ্ণের দ্বারকা লীলা আর বৃন্দাবন লীলা আলাদা করে লেখেন। সেই জন্য পরবর্তীকালে উনি দুটো গ্রন্থ লিখেছেন, বিদগ্ধ মাধব, ললিত মাধব। এই দুটো গ্রন্থ রূপ গোস্বামী পদ লিখেছেন। বিদগ্ধ মাধবে বৃন্দাবন লীলা বর্ণনা আছে, ললিত মাধবে দ্বারকা লীলা বর্ণনা করেছেন। রূপ গোস্বামী যখন এসেছেন তখন অলরেডি সনাতন গোস্বামী চলে গেছেন। রূপ গোস্বামী এসেছেন রথযাত্রায়, তিনি ছিলেন, তিনি শ্লোক লিখেছেন। আর মহাপ্রভু প্রত্যেক দিন আসতেন, রূপ গোস্বামীকে হরিদাস ঠাকুরকে দর্শন দিতেন, কিছুক্ষণ ইষ্ট গোষ্ঠী করতেন, কৃষ্ণ কথা আলোচনা করতেন, তারপরে আবার চলে যেতেন। একদিন মহাপ্রভু যখন এসেছেন, দেখছেন রূপ গোস্বামী একটা তাল পাতায় কিছু লিখছে, সঙ্গে বলছে, দেখি 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 রূপ কি লিখছ। প্রথমেই দেখে বললেন, আরে রূপ, তোমার হাতের লেখা এত ভালো যেন মুক্তার পাতি। হ্যাঁ, তোমার হাতের লেখা নয়, যেন মুক্তার পাতি, মুক্তার মতন ঝলমল করছে, এত সুন্দর। তারপরে সেই শ্লোক পড়ে দেখলেন, শ্লোক পড়ে মহাপ্রভু আশ্চর্য হয়ে গেছেন। আসলে বিদগ্ধ মাধব লিখবেন তার নান্দী শ্লোক, মঙ্গলাচরণ শ্লোক লিখছেন। একটা গ্রন্থ লিখতে গেলে তার আগে একটা কিছু নান্দী শ্লোক, মঙ্গলাচরণ শ্লোক লিখতে, তা তিনি শ্লোক লিখছেন। তার আগে অবশ্য মহাপ্রভু যেরকম সত্যভামাপুরে সত্যভামা বলেছেন যে দ্বারকা লীলা আর বৃন্দাবন লীলা তুমি আলাদা করে লেখো, আপনি আলাদা করে লিখো, ঠিক এই সিদ্ধ বকুলেও মহাপ্রভু একদিন বলছেন, বৃন্দাবনের কৃষ্ণকে বৃন্দাবন থেকে বাইরে বের করো না। এরূপ বৃন্দাবন থেকে কৃষ্ণকে কখনো বাইরে বের করো না। তখন রূপ গোস্বামী বুঝতে পারলেন যে ওখানে সত্যভামাপুরে সত্যভামা বলেছেন দুটো আলাদা করে লিখতে, এখানেও মহাপ্রভু সেই নির্দেশ দিলেন যে কৃষ্ণকে বৃন্দাবন থেকে বাইরে বের করবে না, মানে এক করে লিখবে না, বৃন্দাবনের কৃষ্ণ বৃন্দাবনে থাকবে, দ্বারকার কৃষ্ণ দ্বারকাতে। তাই তিনি এই গ্রন্থ লেখার আগে নান্দী শ্লোক লিখলেন। আর সেই শ্লোক দেখে মহাপ্রভু এত খুশি হয়েছে, বলছে আমি বিভিন্ন শাস্ত্র পড়েছি, বেদ বেদান্ত উপনিষদ, কোথাও আমি হরি নামের মহিমা সূচক এত উন্নত শ্লোক আমি কোনোদিন দেখিনি। স্বরূপ দামোদরকে দেখাচ্ছে, স্বরূপ দামোদর দেখো দেখো রূপ কেমন এক অদ্ভুত শ্লোক লিখেছে, হরি নামের মাহাত্ম্য সূচক এইরকম শ্লোক কোন শাস্ত্রে দেখা যায় না, এত উন্নত শ্লোক রূপ লিখেছে। সার্বভৌম ভট্টাচার্যকে দেখাচ্ছে, রামানন্দ রায়কে দেখাচ্ছেন, সেই শ্লোকটা কি ছিল জানেন? হ্যাঁ, তুণ্ডে তাণ্ডবিনী বিতুনুতে তুণ্ডাবলি লব্ধয়ে কর্ণ করে কলম্বিনী কর্ণ অর্ভুদে পৈস্পিয়াম চেত প্রাঙ্গণে সঙ্গিনী বিজেতে সর্বে ইন্দ্রিয়ণাম কৃতি ন জানে জনিতা কি অবৃতমিতম কৃষ্ণেতি বর্ণদয়ম। এটা